সমান্তরাল সতর্কবাণী নম্বর ৪, বিশ্বাসের ভিত্তি এবং বিস্মৃতির বিপদ, ভবিষ্যৎবাণী ও ইতিহাস থেকে শিক্ষা।
তিনি কাকে জ্ঞান শেখাবেন এবং কাকে তিনি শিক্ষা বোঝাবেন, দুধ থেকে ছাড়ানো, স্তন থেকে বিচ্ছিন্নদের।
কারণ বিধানের ওপর বিধান, বিধানের ওপর বিধান, পংক্তির ওপর পংক্তি, পংক্তির ওপর পংক্তি, এখানে একটু, সেখানে একটু।
কারণ তোতলানো ঠোঁট ও অন্য ভাষায় তিনি এই জাতির সঙ্গে কথা বলবেন, যাদের তিনি বলেছিলেন, এটাই সেই বিশ্রাম যার দ্বারা তোমরা ক্লান্তদের বিশ্রাম দিতে পারো, এবং এটাই সেই পুনরুজ্জীবন। তবু তারা শুনল না।
কিন্তু প্রভুর বাক্য তাদের কাছে হল, বিধির পর বিধি, বিধির পর বিধি, পংক্তির পর পংক্তি, পংক্তির পর পংক্তি, একটু এখানে, একটু সেখানে, যাতে তারা গিয়ে পিছনে পড়ে, ভেঙে যায়, ফাঁদে আটকে যায় এবং ধরা পড়ে। ঈশাইয়া ৭৮:৯-১৩।
ঈশাইয়ার এই পদগুলি হবক্কুকের ফলকসমূহে বারবার উল্লেখ করা হয়েছে। এখানে আমি শুধু সংক্ষেপে উল্লেখ করছি। পূর্ববর্তী এই পদগুলি থেকে এক দুটি বিষয় নিয়ে বর্তমান আলোচনায় যোগ করার জন্য, এই অংশে দেখা যায়, এক জনগোষ্ঠী একটি পরীক্ষায় ব্যর্থ হয়, কারণ তারা যায় এবং পশ্চাতে পড়ে এবং চূর্ণ বিচূর্ণ হয় এবং ফাঁদে পড়ে এবং ধরা পড়ে। তারা ছিল এমন এক জনগণ যারা ঈশ্বর কারাদের শিক্ষা দিয়ে জ্ঞান বা উপদেশ বোঝাবেন, এ বিষয়ক পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। এটি ছিল জ্ঞানের বৃদ্ধিকে বোঝার ওপর ভিত্তি করে একটি পরীক্ষা, তাই এটি সেই একই পরীক্ষা যা দানিয়েল বইয়ের ১২ অধ্যায়ে জ্ঞানী ও দুষ্টকে পৃথক করেছিল, কারণ সব নবী একমত এবং বিশ্বের শেষকে চিহ্নিত করেন। দানিয়েলের ১২ অধ্যায়ে জ্ঞানীরা বোঝে, কিন্তু দুষ্টরা জ্ঞানের বৃদ্ধি বোঝে না।
ঈশাইয়ার উক্ত অংশে বর্ণিত লোকেরা প্রভুর বাক্য দ্বারা পরীক্ষিত হয়েছিল যা তারা শুনতে রাজি ছিল না, আর যে নির্দিষ্ট প্রভুর বাক্য তারা প্রত্যাখ্যান করেছিল যা তাদেরকে জ্ঞানের বৃদ্ধি বোঝতে দিত, তা ছিল সেই বাইবেলীয় নিয়ম যা নির্ধারণ করে কীভাবে ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসগুলোকে সঠিকভাবে সামঞ্জস্য করা যায়। ঈশাইয়ার উক্ত অংশে যাদের পতনের কথা বলা হয়েছে তারা সেই নিয়মটি প্রত্যাখ্যান করেছিল যা নির্দেশ করে যে কোনো ভবিষ্যৎবাণীমূলক ইতিহাস বোঝার জন্য এখানে একটু, ওখানে একটু করে সেই পংক্তি খুঁজতে হয়। যে প্রভুর বাক্য তাদের জন্য এক পরীক্ষা সৃষ্টি করেছিল এবং যা তারা প্রত্যাখ্যান করেছিল তা ছিল এখান সেখান থেকে ভবিষ্যৎবাণীমূলক পংক্তিগুলি বেছে নেওয়ার কৌশল এবং তারপর একই বিষয় নিয়ে কথা বলা ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসের অন্যান্য পংক্তির সমান্তরালে সেই বাছাই করা পংক্তিগুলির একটি স্থাপন করা। এইভাবে পর পংক্তি পশানোর প্রচেষ্টার সাফল্য নির্ভর করে ভবিষ্যৎবাণীমূলক ব্যাখ্যার প্রকৃত নিয়মগুলির প্রয়োগের ওপর। সেই নিয়মগুলি যেগুলো বিধান সেগুলোকেও একত্রে আনতে হয় এবং সেগুলো বাইবেলের ভেতরে এখানে সেখানে পাওয়া যায়। ঈশাইয়ার বর্ণনায় যে কুমারীরা পরীক্ষায় অকৃতকার্য হয় তারা তাই করে কারণ তারা ভুলে যায় সেই প্রধান বিষয়টি যা তাদের ভুলে যাওয়া উচিত ছিল না, আর তা হল ইতিহাস পুনরাবৃত্তি হয়।
ভবিষ্যৎ নিয়ে আমাদের ভয় করার মতো কিছুই নেই। যদি না আমরা ভুলে যাই প্রভু আমাদের যেভাবে পথ দেখিয়েছেন এবং আমাদের অতীত ইতিহাসে তার শিক্ষা, লাইফ স্কেচেস ১৯০০ হোক।
ঈশ্বর বিভ্রান্তির রচয়িতা নন, এবং এই সত্যের একটি দৃঢ় ভিত্তি হল যে বাইবেলের প্রতিটি নবী একই ভবিষ্যৎবাণীমূলক রেখাটিকেই চিহ্নিত করেছেন। তারা সবাই সেই রেখায় একদম অভিন্ন ঘটনাগুলো দেখেন না, তবু বিশ্বের অন্তিমকালে ঘটনা প্রবাহের একই ধারাই সর্বদা প্রকাশিত হয়। এগুলোই সেই ঘটনাসমূহ যা অনুগ্রহের সময়ের সমাপ্তির দিকে নিয়ে যায়। এরপর আসে শেষের ৭টি মহামারী যা খ্রিস্টের দ্বিতীয় আগমনে গিয়ে সমাপ্ত হয়। কোনো নবীর বিবরণ সেই ইতিহাস রেখায় ঈশ্বরের বিশ্বস্ত জনগণের কথা তুলে ধরতে পারে, আবার অন্য কোনো নবীর সাক্ষ্য হতে পারে ঈশ্বরের অবিশ্বস্ত জনগণ কিংবা যুক্তরাষ্ট্র, ভ্যাটিকান, জাতিসংঘ, পৃথিবীর ব্যবসায়ী সমাজ বা ইসলাম সম্পর্কে, কিন্তু রেখাটি সর্বদাই একই।
মালাখির এলিয়া বার্তা প্রকাশিত বাক্যের ১:১৪-১৮ অধ্যায়ে উপস্থাপিত বার্তাসমূহ এবং দানিয়েলের ১১-১২ অধ্যায়ের বার্তা সবই একই বার্তা। তারা সবাই ইতিহাসের একই ধারাপ্রবাহের অংশ, তবে প্রত্যেকটিরই কাহিনীতে নিজস্ব বিশেষ অবদান রয়েছে।
ওই বিশেষ বার্তা সম্পর্কে প্রায় সর্বজনীন যে ভুল বোঝাবুঝি রয়েছে তা হল, মানবজাতির অনুগ্রহকালের সমাপ্তির ঠিক আগে কেবল ঈশ্বরের লোকদের কাছেই এটি প্রকাশ করা হয়,
বিশেষ বার্তাটি যে সর্বদাই শীঘ্রই আসন্ন অনুগ্রহকালের সমাপ্তির বিষয়ে সতর্ক করে, এ কথা জেনে আমরা বাইবেলে অনুগ্রহকালের সমাপ্তির সম্ভবত সবচেয়ে স্পষ্ট দৃষ্টান্তটি বিবেচনা করব।
যে অন্যায়কারী সে অন্যায়কারীই থাকুক, আর যে অপবিত্র সে অপবিত্রই থাকুক, আর যে ধার্মিক সে ধার্মিকই থাকুক, আর যে পবিত্র সে পবিত্রই থাকুক। প্রকাশিত বাক্য ২২:১১।
স্বর্গীয় পবিত্র স্থানে একাদশ পদের কথায় যখন অনুগ্রহকালের সমাপ্তি ঘোষণা করা হবে, তার আগে প্রকাশিত বাক্য গ্রন্থ থেকে ঈশ্বরের দাসদের কাছে উন্মোচিত একটি বিশেষ সতর্কতামূলক ভাববাদী বার্তা দেওয়া হবে।
আর তিনি আমাকে বললেন, এই গ্রন্থের ভাববাণীর বাক্যগুলো সিলবন্ধ করো না, কারণ সময় নিকটে। যে অন্যায়কারী সে যেন অন্যায়কারীই থাকে, যে অপবিত্র সে যেন অপবিত্রই থাকে, যে ধার্মিক সে যেন ধার্মিকই থাকে, এবং যে পবিত্র সে যেন পবিত্রই থাকে। প্রকাশিত বাক্য ২২:১১।
শেষ সাতটি বালা আসার ঠিক আগে ঈশ্বরের লোকেরা একটি বিশেষ ভবিষ্যৎবাণীমূলক বার্তা চিনে নেবে। যখন সেই সময় নিকটে আসবে, তখন এই বইয়ের ভবিষ্যৎবাণী, প্রকাশিত বাক্যের ভবিষ্যৎবাণী যা সিলমোহর করা ছিল, তার সিল খোলা হবে। প্রকাশিত বাক্য পুস্তকে যে একমাত্র ভবিষ্যৎবাণীটি সিলমোহর করা হয়েছে, তা হল সাতটি বজ্রধ্বনির ভবিষ্যৎবাণী।
আর আমি দেখলাম, স্বর্গ থেকে আরেকজন পরাক্রান্ত স্বর্গদূত নেমে আসছেন। তিনি মেঘে আবৃত, এবং তার মাথার ওপর ছিল একটি রংধনু, আর তার মুখ ছিল যেন সূর্য, এবং তার পা দুটি অগ্নির স্তম্ভের মতো। তার হাতে ছিল একটি ছোট খোলা বই, এবং তিনি তার ডান পা সমুদ্রের ওপর আর বাঁ পা স্থলের ওপর রাখলেন, এবং উচ্চ স্বরে চিৎকার করলেন, যেমন সিংহ গর্জন করে। আর তিনি যখন চিৎকার করলেন, তখন সাতটি বজ্র তাদের স্বর প্রকাশ করল। আর যখন সেই সাতটি বজ্র তাদের স্বর প্রকাশ করল, তখন আমি লিখতে যাচ্ছিলাম, এবং আমি স্বর্গ থেকে একটি কণ্ঠস্বর শুনলাম, যা আমাকে বলল, যে বিষয়গুলি সেই সাতটি বজ্র বলেছে, সেগুলি মোহর করে রাখ এবং সেগুলি লিখো না। প্রকাশিত বাক্য ১০:৪।
মানবজাতির কৃপাকাল সমাপ্ত হওয়ার ঠিক আগে, যখন সময় সন্নিকটে, তখন বাইবেলের এক বিশেষ সত্যের মোহর খোলা হবে, যা অচিরেই ঘটতে হবে এমন বিষয়গুলো চিহ্নিত করবে। প্রকাশিত বাক্যের দশম অধ্যায়ের পরাক্রান্ত স্বর্গদূত হলেন যীশুখ্রিস্ট, যিনি সিংহের মতো গর্জে উঠেছিলেন।
যহনকে নির্দেশ দানকারী সেই পরাক্রমশালী স্বর্গদূত আর কেউ নন, স্বয়ং যীশুখ্রিস্ট। তিনি তার ডান পা সমুদ্রের ওপর এবং বাম পা শুষ্ক ভূমির ওপর স্থাপন করেছেন। এটি দেখায় যে শয়তানের সঙ্গে মহাসংগ্রামের সমাপনী দৃশ্যাবলীতে তিনি কী ভূমিকা পালন করছেন। এই ভঙ্গি সমগ্র পৃথিবীর ওপর তার সর্বোচ্চ ক্ষমতা ও কর্তৃত্ব নির্দেশ করে। এই সংঘর্ষ যুগে যুগে ক্রমেই আরও প্রবল ও আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে এবং চলতেই থাকবে, সেই উপসংহার পর্ব পর্যন্ত, যখন অন্ধকারের শক্তিগুলোর কৌশলী কার্যকলাপ তাদের শিখরে পৌঁছবে। শয়তান দুষ্ট লোকদের সঙ্গে যুক্ত হয়ে সমগ্র বিশ্বকে এবং যে সব গির্জা সত্যের প্রেম গ্রহণ করে না তাদের প্রতারণা করবে, কিন্তু সেই পরাক্রমশালী স্বর্গদূত মনোযোগ দাবি করেন। তিনি উচ্চ স্বরে আহ্বান জানান, সত্যের বিরোধিতা করতে শয়তানের সঙ্গে যারা ঐক্যবদ্ধ হয়েছে তাদের কাছে তিনি তার কণ্ঠের শক্তি ও কর্তৃত্ব প্রদর্শন করবেন। সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট বাইবেল কমেন্টারি খণ্ড ৭:৯।
শেষে শয়তান যে গির্জাগুলিকে প্রতারিত করে, তারা প্রতারিত হয় কারণ তারা সত্যের প্রেম গ্রহণ করেনি। সিস্টার হোয়াইট যে সদ্য উল্লেখ করলেন, দ্বিতীয় থিসালোনিকীয়দের পত্রের যে অংশে সত্য শব্দটি আছে, সেখানে ব্যবহৃত সত্য শব্দটি হল মূল গ্রিক শব্দ, যা সেই হিব্রু শব্দ থেকে উদ্ভূত যা সত্য হিসেবে অনুদিত হয় এবং যা তিনটি হিব্রু অক্ষরে গঠিত ও আলফা ও ওমেগাকে প্রতিনিধিত্ব করে। প্রথম উল্লেখের নিয়মের সঙ্গে সংযুক্ত খ্রিস্টের চরিত্রের একটি গুণকে প্রতিনিধিত্ব করে এমন যে সত্যটি সেটিই কি প্রত্যাখ্যাত হয় এবং ফলস্বরূপ প্রবল ভ্রান্তি উৎপন্ন করে এমন কোনো বাইবেলীয় প্রমাণ কি আছে।
এখন হ্যাঁ ভাইরা, আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমন এবং তার কাছে আমাদের একত্রিত হওয়ার বিষয়ে আমরা তোমাদের অনুরোধ করছি যে তোমরা যেন শীঘ্রই মনে বিচলিত না হও বা আতঙ্কিত না হও, আত্মা দ্বারা হোক, বাক্য দ্বারা হোক, বা আমাদের পক্ষ থেকে এসেছে বলে কোনো পত্র দ্বারা হোক, যেন কেউ এ কথা না বলে যে খ্রিস্টের দিন উপস্থিত হয়েছে। কেউ যেন কোনোভাবে তোমাদের প্রতারিত না করে, কারণ সেই দিন আসবে না যতক্ষণ না প্রথমে ধর্মত্যাগ ঘটে এবং অধর্মের মানুষ বিনাশের পুত্র প্রকাশিত হয়, যে বিরোধিতা করে এবং নিজেকে ঈশ্বর নামে পরিচিত ও উপাস্য সবকিছুর ঊর্ধ্বে উন্নীত করে, এমনকি সে ঈশ্বর রূপে ঈশ্বরের মন্দিরে বসে নিজেকে ঈশ্বর বলে প্রদর্শন করে। তোমরা কি স্মরণ কর না, আমি যখন তোমাদের সঙ্গে ছিলাম তোতে এই বিষয়গুলি তোমাদের বলেছিলাম, আর এখন তোমরা জানো কি তাকে বাধা দিচ্ছে, যাতে সে তার নির্দিষ্ট সময়ে প্রকাশিত হতে পারে, কারণ অধর্মের রহস্য তো ইতিমধ্যেই কার্যরত, কেবল যে এখন বাধা দিচ্ছে সে বাধা দিতেই থাকবে যতক্ষণ না তাকে পথ থেকে সরিয়ে নেওয়া হয়, আর তখন সেই দুষ্ট জন প্রকাশিত হবে যাকে প্রভু তার মুখের নিঃশ্বাস দ্বারা গ্রাস করবেন এবং তার আগমনের জ্যোতিতে বিনষ্ট করবেন। সেই জন যার আগমন শয়তানের কার্যকলাপ অনুযায়ী সমস্ত শক্তি, চিহ্ন এবং মিথ্যা আশ্চর্যকর্মসহ ঘটে, এবং যারা নষ্ট হচ্ছে তাদের মধ্যে অধর্মের সমস্ত প্রতারণাসহ, কারণ তারা সত্যের প্রেম গ্রহণ করেনি যাতে তারা উদ্ধার পেতে পারে, আর এই কারণেই ঈশ্বর তাদের ওপর প্রবল বিভ্রান্তি প্রেরণ করবেন যাতে তারা মিথ্যাকে বিশ্বাস করে। যেন যারা সত্যে বিশ্বাস করেনি বরং অধর্মে আনন্দ পেয়েছিল তারা সকলে দণ্ডিত হয়। থিসলোনিয়টদের প্রতি দ্বিতীয় পত্র ২:১২।
থেসালোনিকীয়দের পত্রের এই অংশটি হাবাক্কুকের সারণীসমূহে বহুবার আলোচিত হয়েছে, তাই এই মুহূর্তে আমরা কেবল সংক্ষিপ্ত মন্তব্যই করব। সিস্টার হোয়াইট যাকে শয়তানের বিস্ময়কর কাজ বলেন, তাই পৌলের সমস্ত শক্তি ও চিহ্ন ও মিথ্যা আশ্চর্যকর্মসহ শয়তানের কার্য। সিস্টার হোয়াইট ও পৌলের দ্বারা চিহ্নিত এই প্রতারণামূলক কাজটি যুক্তরাষ্ট্রে রবিবার আইন কার্যকর হলে শুরু হয়।
ঈশ্বরের বিধান লঙ্ঘন করে পোপতন্ত্রের প্রতিষ্ঠানকে বলবৎকারী অধ্যাদেশের দ্বারা আমাদের জাতি ধার্মিকতা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে। যখন প্রোটেস্ট্যান্টবাদ গহ্বরের ওপার থেকে হাত বাড়িয়ে রোমান শক্তির হাত ধরবে, যখন সে অতল গহ্বরের ওপর দিয়ে হাত বাড়িয়ে আত্মাবাদের সঙ্গে হাত মিলাবে, যখন এই ত্রিমুখী জোটের প্রভাবে আমাদের দেশ প্রোটেস্ট্যান্ট ও প্রজাতান্ত্রিক সরকার হিসাবে তার সংবিধানের প্রতিটি নীতি পরিত্যাগ করবে এবং পোপতান্ত্রিক মিথ্যা ও বিভ্রমের প্রসারের জন্য ব্যবস্থা করবে, তখন আমরা জানতে পারব যে শয়তানের আশ্চর্যকর্মের সময় এসে গেছে এবং যে সমাপ্তি নিকটে। টেস্টিমনিস ৫:৪ পরণ্য ৮৯।
থেসালোনিকীয়দের পত্রের যে অংশটি আমরা বিবেচনা করছি সেখানে পল পৃথিবীর শেষকালের পোপকে ৪টি ভিন্ন উপাধিতে অভিহিত করেছেন। পোপ হলেন পাপের মানুষ, তিনি নাশের পুত্র, তিনি অধার্মিকতার রহস্য এবং সেই অধার্মিক। এই ৪টি নাম ছাড়াও পল পোপের আরও কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, কারণ তিনি আমাদের জানান যে পোপ, যিনি পলের যুগে তখনও ভবিষ্যতে ছিলেন, নিজ সময়ে প্রকাশিত হবেন। পোপ নিজের সময়ে প্রকাশিত হবেন এবং রোমান গির্জার পোপই বাইবেলীয় ভবিষ্যৎবাণীর খ্রিস্টবিরোধী। এ কথা প্রমাণ করার সবচেয়ে স্পষ্ট বাইবেলীয় প্রমাণ, যদিও এটি বাইবেলের একমাত্র সত্য নয়, প্রতিষ্ঠিত হয়েছে বাইবেলের ৭টি ভিন্ন ও প্রত্যক্ষ উল্লেখের মাধ্যমে, যা সেই সময়টিকে চিহ্নিত করে যখন পাপাসি পৃথিবীর ওপর আধিপত্য বিস্তার করবে, সেই একই সময় যাকে মানবজাতি অন্ধকার যুগ বলে। বাইবেল বারবার ৮৪৩ থেকে ১৭৯৮ পর্যন্ত নির্দিষ্ট সময়কালটি চিহ্নিত করে, যে সময় পাপাসি বিশ্ব শাসন করবে। এর মাধ্যমেই বাইবেল পোপকে পাপাসি হিসেবে প্রকাশ করে। পৌল বলেছেন তিনি তার সময়ে প্রকাশিত হবেন।
পৌলও আরও চিহ্নিত করেন যে পোপই সেই ব্যক্তি যিনি যাকে ঈশ্বর বলা হয় বা যার উপাসনা করা হয় এমন সব কিছুর বিরুদ্ধে দাঁড়ায় এবং নিজেকে তাদের সকলের ঊর্ধ্বে তোলে, ফলে সে ঈশ্বর রূপে ঈশ্বরের মন্দিরে বসে নিজেকে ঈশ্বর বলে প্রকাশ করে। অন্যান্য বিষয়ের পাশাপাশি এটি প্রকাশ করে যে বাইবেলের ভবিষ্যৎবাণীর খ্রিস্টবিরোধী একটি ধর্মীয় প্রতীক। তিনি কোনো হিটলার নন বা আলেকজান্ডার দ্য গ্রেট নন। এতে পোপকে চিহ্নিত করা আরও সুনির্দিষ্ট হয়, কারণ তিনি শুধু একজন ধর্মীয় স্বৈরাচার নন, তিনি এমন এক ধর্মীয় স্বৈরাচার যিনি দাবি করেন যে তিনি ঈশ্বরের মন্দিরের মধ্যে আছেন। খ্রিস্টবিরোধী দাবি করে যে সে খ্রিস্টীয় গির্জার মধ্যে আসীন।
পৌল ও দানিয়েলের মতে পোপ যখন তার ঘোষিত খ্রিস্টীয় গির্জায় থাকেন তখন তিনি শয়তানের সেই চরিত্র প্রকাশ করেন যিনি ঈশ্বরের সিংহাসনে বসতে এবং সকল কিছুর ঊর্ধ্বে মহিমান্বিত হতে চেয়েছিলেন। আমি পৌল ও দানিয়েলের কথা বলছি, কারণ অধিকাংশ বাইবেল ভাষ্যকার স্বীকার করেন যে যখন পৌল দেখান যে পোপের বৈশিষ্ট্যগুলোর একটি হল তিনি সম্পূর্ণ আত্মমুগ্ধ, তখন পৌল আসলে দানিয়েলের বইয়ের একাদশ অধ্যায়ে পোপ সম্পর্কে দানিয়েলের বর্ণনা থেকেই উদ্ধৃতি দিচ্ছিলেন, যেখানে দানিয়েল লিখেছেন,
আর রাজা নিজ ইচ্ছানুসারে কাজ করবে এবং সে নিজেকে উচ্চ করবে এবং নিজেকে প্রত্যেক দেবতার ঊর্ধ্বে মহিমান্বিত করবে এবং দেবতাদের ঈশ্বরের বিরুদ্ধে অদ্ভুত কথা বলবে এবং রোষের পরিণতি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সে সাফল্য লাভ করবে, কারণ যা নির্ধারিত হয়েছে তাই সম্পন্ন হবে। দানিয়েল ১১:৩৩।
পৌল পোপের আত্মমুগ্ধ চরিত্র নিয়ে আলোচনা করতে গিয়ে দানিয়েলের এক পদের পুনর্ব্যাখ্যা করেন এবং বলেন যে পোপই সেই ব্যক্তি যিনি যা কিছু ঈশ্বর নামে পরিচিত বা উপাস্য তার সব কিছুর বিরোধিতা করেন এবং তাদের ঊর্ধ্বে নিজেকে উচ্চে তুলে ধরেন, যাতে তিনি ঈশ্বর রূপে ঈশ্বরের মন্দিরে বসে নিজেকে ঈশ্বর বলে প্রদর্শন করেন। দানিয়েলের যে পদটি পোপতন্ত্রের চরিত্র শনাক্ত করে তাতে সেই সময়েরও উল্লেখ আছে, যা প্রকাশ করার উদ্দেশ্যে নির্ধারিত ছিল যে পোপতন্ত্রই খ্রিস্টবিরোধী, এবং সেখানে আরও বলা হয়েছে যে ক্রোধ সম্পন্ন হওয়া পর্যন্ত পোপতন্ত্র সফল হবে।
রোষ ১৯৯৮ সালে সমাপ্ত হয়েছিল, তাই ওই পদে দানিয়েল, যদিও এটি দানিয়েল ও প্রকাশিত বাক্যগ্রন্থে ১৬০ বছরের ইতিহাসের উল্লেখ থাকা সাতটি প্রত্যক্ষ স্থানের একটি নয়, তবুও সরাসরি পোপীয় ক্ষমতাকে চিহ্নিত করেন এবং উল্লেখ করেন যে সেটি ১৯৯৮ সালে জহনের ভাষায় একটি মারাত্মক ক্ষত পেয়েছিল। অতএব পদটি পোপীয় শাসন পর্বের সমাপ্তি চিহ্নিত করে, যদিও শাসনের স্থিতিকাল নির্ধারণ করে না।
উক্ত অংশে পল আরও একটি শক্তিকে চিহ্নিত করেন, যা ১৩৩০ সালে পোপতন্ত্রকে বিশ্বের ওপর কর্তৃত্ব গ্রহণ করতে রোধ করবে। তিনি বলেন যে যাদের উদ্দেশ্যে তিনি লিখছিলেন সেই থেসালোনিকীয়রা ইতিমধ্যেই এই নির্দিষ্ট সত্যটি জানতেন। তিনি প্রশ্ন তোলেন, তোমরা কি স্মরণ কর না যে আমি যখন তোমাদের সঙ্গে ছিলাম তখন তোমাদের এই সব কথা বলেছিলাম? তিনি তাদের স্মরণ করিয়ে দেন যে তারা ইতিমধ্যেই জানত হোয়াট উইথহোল্ডেথ, অর্থাৎ যা রোধ করে পোপতন্ত্রকে যতক্ষণ না সে তার সময়ে প্রকাশিত হবে। পোপতন্ত্রের আগে যে শক্তি ছিল এবং যা পোপতন্ত্রকে বিশ্ব শাসন গ্রহণে বাধা দিয়েছিল, পল যখন পত্রটি লিখেছিলেন তখন বিশ্ব শাসনে ছিল সেই শক্তি, সেটি ছিল পৌতলিক রোম। পল লিখেছিলেন যে পোপতন্ত্র যাতে বিশ্বের ওপর কর্তৃত্ব নিতে পারে সেজন্য পৌতলিক রোমকে পথ থেকে সরিয়ে নেওয়া হবে।
এই উপলব্ধি উইলিয়াম মিলারকে এ কথা চিনতে সহায়তা করেছিল যে দানিয়েল গ্রন্থে দৈনিক হিসেবে যে শক্তির প্রতিকায়ন করা হয়েছে তা ছিল পৌতলিক রোম। অ্যাডভেন্টিজম স্বীকার করে যে এই কাঠামো এবং ফলত উইলিয়াম মিলারের সব ভবিষ্যৎবাণীমূলক উপলব্ধি দানিয়েল ও প্রকাশিত বাক্যগ্রন্থ সম্পর্কে তার ধারণার ওপর প্রতিষ্ঠিত ছিল, এবং এই দুটি গ্রন্থই পৌতলিক রোম ও পোপীয় রোম এই দুই উজারকারী শক্তিকে আলোচ্য করেছে। থেসালোনিকীয়দের পত্রের সংশ্লিষ্ট অংশে মিলার পূর্বেই জেনেছিলেন, যেমন তার যুগের প্রত্যেক প্রোটেস্ট্যান্ট জানতেন, যে পোপ ই খ্রিস্টবিরোধী। যখন তিনি উপলব্ধি করলেন যে পোপীয় শাসনের পূর্ববর্তী ঐতিহাসিক শক্তি ছিল পৌতলিক রোম এবং যে পল বলেছেন পোপতন্ত্র পৃথিবীর সিংহাসনে আরোহণের আগে পৌতলিক রোমকে সরিয়ে নেওয়া হবে, তখন তিনি বিষয়টিকে দানিয়েল গ্রন্থ ও দৈনিকের সাথে সংযুক্ত করলেন, যেখানে তিনবার উল্লেখ আছে যে পোপতন্ত্র বিশ্ব শাসন গ্রহণ করার আগে দৈনিকটিকে সরিয়ে নেওয়া আবশ্যক। পলের সাক্ষ্য মিলারকে দেখতে দিল যে দানিয়েলের দৈনিক আসলে পৌতলিক রোম, এবং এরপর তিনি উপলব্ধি করতে পারলেন যে দানিয়েলের দুই উজারকারী শক্তি হল পৌতলিক ও পোপীয় রোম। এই সত্যই মিলারাইট আন্দোলনের ভিত্তি। আজ অ্যাডভেন্টিজম অবশ্যই মিলারের কাজকে প্রত্যাখ্যান করে, কিন্তু তবুও তারা বোঝে যে দানিয়েলে দৈনিক বিষয়ে মিলারের বোধ গড়ে ওঠার এই সারাংশ প্রমাণ করে যে পলের মতে যে শক্তি আটকে রেখেছিল পোপীয় শক্তির উত্থানকে, যতক্ষণ না তা সরিয়ে দেওয়া হয়েছিল সে শক্তি ছিল পৌতলিক রোম, এবং এ বিষয়গুলোই মিলারের ভাবনার এটি সঠিক বিশ্লেষণ।
দানিয়েলের গ্রন্থে দৈনিক বিষয়টির সত্যটি যখন এভাবে বোঝা হল যে তা পোপতান্ত্রিক রোমের রাজ্যের পূর্ববর্তী পৌত্তলিক রোমের প্রতীক, যে পোপতান্ত্রিক রোমকে দানিয়েল বিরানতার ঘৃণ্য বস্তু হিসাবে উপস্থাপন করেছিলেন, তখন মিলার
বাইবেলের ভবিষ্যৎবাণীতে বর্ণিত রাজ্যসমূহের সঙ্গে সংশ্লিষ্ট ভবিষ্যৎবাণীমূল সময়সমূহকে চিহ্নিত করতে সক্ষম হলেন এবং এই অন্তর্দৃষ্টিগুলোর প্রতি তার মন উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি অ্যাডভেন্টবাদের ভিত্তিকে প্রতিনিধিত্ব করে এমন সত্যসমূহের একটি ধারাবাহিকতা সংকলন করলেন। সেই সত্যগুলো 1843 ও 1850 সালের অগ্রদূত চার্টের দুইটি ফলকে লিপিবদ্ধ হয়ে স্থায়ী রূপ পেয়েছিল। সেই সত্যগুলোই অ্যাডভেন্টবাদের ভিত্তি এবং সেগুলো ছিল সময় এর স্বীকৃতির ওপর প্রতিষ্ঠিত। ভিত্তিগুলো কখন স্থাপিত হয়েছিল তার ইতিহাসই হাবাক্কুকের ফলক বিষয়ে প্রধান আলোচনার বিষয়।
হাবাক্কুকের তক্তাসমূহে যে বিষয়টি বলা হয়নি তা হল সময়ের উপর প্রতিষ্ঠিত সেই ভিত্তিগুলো এমন এক কাঠামো সৃষ্টি করেছিল যা শেষ প্রজন্মকে এই চিনতে প্রয়োজনী দৃষ্টিভঙ্গি দেয় যে সেখানে ভিত্তিরূপে কিছু সত্য উপস্থাপিত ছিল। একটি প্রথম সত্য ছিল যা ভিত্তিতে স্থাপিত একেবারে প্রথম পাথর, কিন্তু দানিয়েল পুস্তকের নিত্য মিলারের প্রথম সত্য ছিল না। মিলার যে ভিত্তি নির্মাণে নিযুক্ত হয়েছিলেন তার প্রথম পাথর হয়ে উঠেছিল লেবীয় পুস্তকের 26 অধ্যায়ের 7 সময়কাল, কিন্তু নিত্যর সত্যটি না থাকলে প্রথম স্বর্গদূতের বার্তা উপস্থাপনের জন্য যে ভবিষ্যৎবাণীমূলক কাঠামো তাকে চিনতে হতো তা মিলার চিনতে পারতেন না। তার কাঠামো ছিল ভবিষ্যৎবাণীকে দুটি উজাড়কারী শক্তির পরিপ্রেক্ষিতে স্থাপন করা। মিলার অজগর, পৌত্তলিক রোম এবং পশু পোপতন্ত্র নিয়ে কথা বলছিলেন। তৃতীয় স্বর্গদূত অজগর জাতিসংঘ, পশু পোপতন্ত্র এবং মিথ্যা ভাববাদী যুক্তরাষ্ট্রকে সম্বোধন করে।
যদি কেউ মিলারাইটরা দুটি পবিত্র অগ্রদূত চার্টে যে সময় সংক্রান্ত ভিষ্যৎবাণীগুলো উপস্থাপন করেছিলেন সেগুলোর সব কিছু নয় বরং সব গ্রহণ করে, তবে তার উচিত হবে সেই সত্যগুলো ব্যক্তিগতভাবে পরীক্ষা করা। আপনি যদি কখনও সেগুলো পরীক্ষা নিরীক্ষা না করে থাকেন তবে কীভাবে সেগুলো গ্রহণ করবেন? যদি যারা ভিত্তিমূলক সত্যগুলো অনুসন্ধান করে তারা সেই সত্যগুলো যাচাই করাকে নিজেদের ব্যক্তিগত দায়িত্ব হিসেবে নেয় এবং পরবর্তীতে সেই সব সত্যই গ্রহণ করে, তবে তারা বালুর উপর নয় শিলার উপর তাদের ভিত্তি নির্মাণ করেছে।
সিয়নের প্রাচীরের উপর ঈশ্বরের প্রহরী হিসেবে যারা দাঁড়ান তারা যেন এমন মানুষ হন যারা জনগণের সামনে যে বিপদ রয়েছে তা দেখতে পারেন, যারা সত্য ও ভ্রান্তি, ধার্মিকতা ও অধার্মিকতার মধ্যে পার্থক্য করতে পারেন। সতর্কবাণী এসেছে, এমন কিছুই প্রবেশ করতে দেওয়া যাবে না যা সেই বিশ্বাসের ভিত্তিকে তলিয়ে দেবে যার ওপর আমরা 1842, 1843 ও 1844 সালে বার্তাটি আসার পর থেকে নির্মাণ করে আসছি। আমি এই বার্তাই ছিলাম এবং তখন থেকে আজ পর্যন্ত ঈশ্বর যে আলো আমাদের দিয়েছেন তার প্রতি বিশ্বস্ত থেকে আমি বিশ্বের সামনে দাঁড়িয়ে আছি। আমরা আমাদের পা সেই প্ল্যাটফর্ম থেকে তুলতে চাই না যে প্ল্যাটফর্মে দিন দিন আমরা আন্তরিক প্রার্থনায় প্রভুর কাছে আলো খুঁজতে খুঁজতে আমাদের পদযুগল স্থাপন করেছিলাম। আপনারা কি মনে করেন আমি ঈশ্বর যে আলো আমাকে দিয়েছেন তা ত্যাগ করতে পারব? এটি যুগ যুগান্তরের শিলার মতো অটল, এটি যখন থেকে দেওয়া হয়েছে তখন থেকেই আমাকে পথ দেখিয়ে এসেছে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 8 এপ্রিল 1903।
যারা শুনতে আগ্রহী তাদের মিলারাইট ইতিহাসের সময় ভবিষ্যৎবাণীগুলো বিশ্লেষণ করতে হলে ওই সময় ভবিষ্যৎবাণীগুলোর দ্বারা প্রতিনিধিত্ব করা ঐতিহাসিক পর্বগুলোর দিকে নজর দেওয়ার কাজটি করতে হয়। এটি ঘটনাবলীকে একটি সময় রেখায় চিত্রিত করার কাজকে বোঝায়। যখন ভবিষ্যৎবাণীর এক শিক্ষার্থী এমন অনুসন্ধান স্তরে পৌঁছে যেখানে তিনি বাইবেল থেকে মিলারাইটদের দ্বারা চিহ্নিত এবং পরবর্তীতে ঐতিহাসিক দলিল দ্বারা সমর্থিত এই ভবিষ্যৎবাণীমূলক সময়কালগুলো বিবেচনা করেন, তখন তিনি এমন অবস্থানে পৌঁছান যে বুঝতে পারেন সময় ভবিষ্যৎবাণীর সূচনা লগ্নের ইতিহাস প্রতীকীভাবে সেই একই ভবিষ্যৎবাণীর পরিসমাপ্তির ইতিহাসের প্রতিরূপ হিসেবে দাঁড়ায়। ওই দৃষ্টিকোণ থেকে শিক্ষার্থীর শেখা উচিত যে ইতিহাস পুনরাবৃত্ত হয়। এই উপলব্ধি প্রতিষ্ঠিত হলে তিনি আরও দেখবেন যে যীশু শুরু দিয়ে শেষকে চিত্রিত করেন
এবং ভবিষ্যৎবাণীর সেই রেখা থেকে যা পৃথিবীর অন্তকে মন্দির নির্মাণ হিসেবে উপস্থাপন করে, শিক্ষার্থীর জানা উচিত যে ভিত্তির উপর নির্মিত মন্দিরে একটি শেষের চূড়াশিলা স্থাপিত হয়।
তার আরও বুঝতে হবে যে মিলারের মাধ্যমে যে মন্দিরের ভিত্তি প্রকাশিত হয়েছিল যা যীশু খ্রিস্টকেই প্রতিনিধিত্ব করে, কারণ যীশু খ্রিস্ট ছাড়া আর কোনো ভিত্তি স্থাপন করা যায় না, সেটি ছিল ভবিষ্যৎবাণীমূলক সময়ের উপর নির্মিত একটি ভিত্তি। যেহেতু যীশু শুরুর মাধ্যমে শেষকে চিত্রিত করেন, শিক্ষার্থীর এও দেখা উচিত যে চূড়াশিলা, মন্দিরের শেষ পাথর, ভিতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। মিলারের জন্য মন্দিরের ভিত্তি ছিল ভবিষ্যৎবাণীমূলক সময়, কিন্তু তবুও ভিত্তি যীশু খ্রিস্টই ছিলেন।
ঈশ্বরের যে অনুগ্রহ আমাকে দেওয়া হয়েছে, সেই অনুযায়ী জ্ঞানী প্রধান স্থপতির ন্যায় আমি ভিত্তি স্থাপন করেছি এবং অন্য একজন তার উপর নির্মাণ করছে। কিন্তু প্রত্যেকে সাবধান হোক, সে কিরূপে তার উপর নির্মাণ করে, কারণ যে ভিত্তি স্থাপিত হয়েছে যা যীশু খ্রিস্ট, তাছাড়া আর কেউ অন্য কোনো ভিত্তি স্থাপন করতে পারে না। ১ করিন্থীয় ৩:১১।
পল তার কাজকে এমন এক মন্দির নির্মাণ হিসেবে চিহ্নিত করছেন যার ভিত্তি বা সূচনা তিনি স্থাপন করেছিলেন। তিনি অজাতিদের প্রেরিত ছিলেন এবং খ্রিস্টীয় মণ্ডলীর ভিত্তি স্থাপনে তাকেই ব্যবহার করা হয়েছিল। একই অংশে পল আরও বলেন যে আমাদের দেহ পবিত্র আত্মার মন্দির। সলোমনের মন্দির এবং মরুভূমির পবিত্র স্থানও আছে যাদের সকলের ভিত্তি যীশু খ্রিস্ট হিসেবে উপস্থাপিত। মিলার যে ভিত্তি স্থাপনে ব্যবহৃত হয়েছিলেন তা ছিল অ্যাডভেন্টবাদের মন্দিরের, এবং সেই মন্দিরের ভিত্তি নিঃসন্দেহে যীশু খ্রিস্ট। তবে আরও নির্দিষ্টভাবে বললে সেটি এমন এক মন্দির যা আত্মিক ও ভাববাদী উপাদানে নির্মিত।
অতএব শীর্ষ প্রস্তরও যীশু খ্রিস্টই হতে হবে, কিন্তু শীর্ষ প্রস্তরে একটি অগ্রগণ্য ভাববাণীমূলক নিয়মও অন্তর্ভুক্ত থাকতে হবে, কারণ মিলারকে এমন একগুচ্ছ নিয়ম দেওয়া হয়েছিল যাতে মিলারবাদীদের অগ্রগণ্য নিয়মটি ছিল দিন বছরের নীতি। সেই নিয়ম ছাড়া সময়ভিত্তিক ভবিষ্যৎবাণীকে স্বীকৃতি দেওয়া যায় না, এবং তাই কোনো ভিত্তিও থাকে না। শেষ পর্যায়ে এমন একটি সমতুল্য প্রতিরূপ থাকা চাই যা যীশু খ্রিস্টকে ভিত্তি প্রতিনিধিত্ব করে, অর্থাৎ এমন এক নিয়ম সমষ্টির ভেতরকার অগ্রগণ্য নিয়ম যা যীশু খ্রিস্টের প্রকাশকে প্রতিষ্ঠা করে। আর সেই নিয়মটি অবশ্যই প্রথম উল্লেখের নিয়ম যা খ্রিস্টের চরিত্রের সেই গুণকে উপস্থাপন করে যা আদিতেই অন্তকে চিহ্নিত করে।
২ থেসালোনিকীয় পত্রে, যারা পরিত্রাণ লাভের জন্য সত্যের প্রেম গ্রহণ করেননি তারা সেই সত্যকে প্রত্যাখ্যান করেছিলেন, যে সত্যটি তিন বর্ণে গঠিত একটি হিব্রু শব্দ থেকে উদ্ভূত এক গ্রিক শব্দ দ্বারা উপস্থাপিত যা পুরাতন নিয়মে সত্য হিসেবে অনুদিত। যে দলটি প্রবল ভ্রান্তি গ্রহণ করে কারণ তারা একটি মিথ্যাকে বিশ্বাস করেছিল, তারা প্রাচীন পথে দুটি পবিত্র চার্টে উপস্থাপিত অ্যাডভেন্টবাদের ভিত্তিতে ফিরতে অস্বীকার করেছিল। তাই যে অংশটি আমরা কিছু সময় ধরে বিবেচনা করছি তা বলছে,
যহনকে নির্দেশ দানকারী সেই পরাক্রমশালী স্বর্গদূত আর কেউ নন, স্বয়ং যীশু খ্রিস্ট। তিনি তার ডান পা সমুদ্রের ওপর এবং বাম পা শুষ্ক ভূমির ওপর স্থাপন করেছেন। এটি দেখায় যে শয়তানের সঙ্গে মহাসংগ্রামের সমাপনী দৃশ্যাবলীতে তিনি কী ভূমিকা পালন করছেন। এই ভঙ্গি সমগ্র পৃথিবীর ওপর তার সর্বোচ্চ ক্ষমতা ও কর্তৃত্ব নির্দেশ করে। এই সংঘর্ষ যুগে যুগে ক্রমেই আরও প্রবল ও আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে এবং চলতেই থাকবে সেই উপসংহার পর্ব পর্যন্ত, যখন অন্ধকারের শক্তিগুলোর কৌশলী কার্যকলাপ তাদের শিখরে পৌঁছবে। শয়তান দুষ্ট লোকদের সঙ্গে যুক্ত হয়ে সমগ্র বিশ্বকে এবং যে সব গির্জা সত্যের প্রেম গ্রহণ করে না তাদের প্রতারণা করবে, কিন্তু সেই পরাক্রমশালী স্বর্গদূত মনোযোগ দাবি করেন। তিনি উচ্চ স্বরে আহ্বান জানান, সত্যের বিরোধিতা করতে শয়তানের সঙ্গে যারা ঐক্যবদ্ধ হয়েছে তাদের কাছে তিনি তার কণ্ঠের শক্তি ও কর্তৃত্ব প্রদর্শন করবেন। সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট বাইবেল কমেন্টারি খণ্ড ৭:৯।
পূর্ববর্তী অংশে যেসব গির্জা সত্যের প্রতি প্রেম গ্রহণ করেনি তারা দানিয়েল ও মথির দুষ্ট ও মূর্খ কুমারীরা। আমোস ৮:১২ চিহ্নিত করে যে খুব দেরি হয়ে গেলে তারা ঈশ্বরের চূড়ান্ত সতর্ক বার্তা খুঁজতে শুরু করবে। তখন দেরি হয়ে যাবে কারণ তারা অ্যাডভেন্টবাদের ভিত্তি সম্পর্কে এক মিথ্যাকে বিশ্বাস করেছিল। ১৮৩৩ সালে অ্যাডভেন্টবাদ প্রথম সেই মিথ্যাকে গ্রহণ করতে শুরু করে এবং তারপর থেকে সবকিছুই কেবল নিম্নমুখী পথেই গিয়েছে।
আমি যা লিখতে যাচ্ছি তা সম্পূর্ণই ব্যক্তিনির্ভর মনে করি,
কিন্তু ১৮৬৩ সালের পর থেকে অ্যাডভেন্টিজমে কী নতুন ভবিষ্যৎবাণীমূলক আলো যুক্ত হয়েছে? জোন্স ও ওয়াগনারের ১৮৩৮ সালের বার্তা সম্পর্কে এলেন হোয়াইট বলেন, সেটি সেই বার্তাই
যা তিনি বহু বছর ধরে উপস্থাপন করে আসছিলেন। তাদের বার্তাটি 1888 সালে অ্যাডভেন্টিজমের কাছে নতুন ও চমকপ্রদ বলে শোনালেও সেই নতুনত্ব ও চমক এসেছিল নতুন কোনো বার্তা থেকে নয়, বরং 1863 সাল থেকে ঈশ্বরের লোকদের ওপর ধীরে ধীরে নেমে আসছিল যে অন্ধত্ব তার ফলেই।
এলেন হোয়াইট 1830 সালের আগেই অ্যাডভেন্টবাদকে লাওদিকিয়ার অবস্থায় বলে চিহ্নিত করেছিলেন, তাই 1830 সালের আগেই লাওদিকিয়ার অন্ধত্ব অ্যাডভেন্টবাদের ওপর ছড়িয়ে পড়ছিল। কিন্তু 1830 সালে গির্জা লেবীয় পুস্তকের 26 অধ্যায়ের 7 বার সম্পর্কিত সত্যটিকে আনুষ্ঠানিকভাবে এক পাশে সরিয়ে রাখে, যা ছিল মিলারের আবিষ্কৃত সর্বপ্রথম সময়ের ভবিষ্যৎবাণী। 1830 সালের পর থেকে অ্যাডভেন্টবাদে কোনো ভবিষ্যৎবাণীমূলক আলো আর প্রকাশ পায়নি। কি পরিবর্তন হল?
ভবিষ্যৎবাণীমূলক সময়ের ওপর নির্মিত এবং যীশুখ্রিস্টকে প্রতিনিধিত্ব করত যে মন্দিরের ভিত্তির একেবারে প্রথম পাথরটি, তা 1883 সালে অ্যাডভেন্টিজমের দ্বারা একপাশে সরিয়ে রাখা হয়েছিল। মিলার যে প্রথম পাথরটি মন্দিরের ভিত্তিতে স্থাপন করেছিলেন, যা সময়ের ওপর ভিত্তি করেছিল, যেমনটি দানিয়েল গ্রন্থে খ্রিস্ট উপস্থাপন করেছিলেন, যেখানে তিনি নিজেকে পালমণি বিস্ময়কর গণনাকারী হিসেবে উপস্থাপন করেছিলেন, সেই পাথরটি প্রত্যাখ্যাত হয়ে একপাশে সরিয়ে ফেলা হয়েছিল। মিলার যে একেবারে প্রথম পাথরটি আবিষ্কার করেছিলেন,
প্রত্যাখ্যাত পাথর সম্পর্কে ভবিষ্যৎবাণী উদ্ধৃত করতে গিয়ে খ্রিস্ট ইসরায়েলের ইতিহাসের এক বাস্তব ঘটনার দিকে ইঙ্গিত করেছিলেন। ঘটনাটি প্রথম মন্দির নির্মাণের সঙ্গে সম্পর্কিত ছিল। খ্রিস্টের প্রথম আগমনের সময় এর একটি বিশেষ প্রয়োগ থাকলেও, এবং যা ইহুদিদের হৃদয়কে বিশেষভাবে নাড়া দেওয়ার কথা ছিল, তবু এতে আমাদের জন্য শিক্ষা আছে। সলোমনের মন্দির নির্মিত হওয়ার সময় দেয়াল ও ভিত্তির জন্য বিরাট পাথরগুলো সম্পূর্ণ প্রস্তুত করা হতো পাথর খাদানে। নির্মাণস্থলে আনার পর তাদের ওপর আর কোনো হাতিয়ার ব্যবহার করা যেত না, কারিগরদের শুধু সেগুলো নির্দিষ্ট স্থানে বসাতে হতো। ভিত্তিতে ব্যবহারের জন্য অস্বাভাবিক বড় ও অদ্ভুত আকৃতির একটি পাথর আনা হয়েছিল, কিন্তু কারিগররা তার জন্য কোনো জায়গা খুঁজে পেল না এবং সেটিকে গ্রহণ করল না। অকাজে পথে পড়ে থাকায় সেটি তাদের জন্য এক বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। দীর্ঘদিন সেটি একটি প্রত্যাখ্যাত পাথরই রয়ে গেল, কিন্তু যখন নির্মাতারা কোনার পাথর বসানোর পর্যায়ে এলেন, তারা অনেক দিন ধরে এমন একটি পাথর খুঁজলেন যার আকার, আয়তন ও দৃঢ়তা যথেষ্ট এবং যার আকৃতি উপযুক্ত যে ওই নির্দিষ্ট স্থানটি নিতে পারে এবং তার উপর যে মহাভার পড়বে তা বহন করতে পারে। এই গুরুত্বপূর্ণ স্থানের জন্য যদি ভুল নির্বাচন করা হতো, তবে সমগ্র ভবনের নিরাপত্তা বিপন্ন হয়ে পড়ত। সূর্যের তাপ, তুষার আর ঝড়ের প্রভাব প্রতিরোধে সক্ষম এমন একটি পাথরই তাদের খুঁজে পেতে হতো। বিভিন্ন সময়ে কয়েকটি পাথর বাছাই করা হয়েছিল, কিন্তু বিপুল ভারের চাপে সেগুলো গুড়িয়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। অন্যগুলো হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের পরীক্ষায় টিকতে পারেনি, কিন্তু শেষ পর্যন্ত বহুদিন ধরে প্রত্যাখ্যাত সেই পাথরটির দিকেই দৃষ্টি দেওয়া হল। বাতাস, রোদ ও ঝড়ের মুখে পড়ে থেকেও তাতে সামান্যতম ফাটল পর্যন্ত দেখা যায়নি। নির্মাতারা পাথরটি পরীক্ষা করলেন, একটি ছাড়া সব পরীক্ষায় সেটি উত্তীর্ণ হয়েছিল। যদি এটি প্রচণ্ড চাপের পরীক্ষাও সয়ে নিতে পারে, তবে এটিকেই কোনার পাথর হিসেবে গ্রহণ করা হবে, তারা এমনটাই স্থির করলেন। পরীক্ষা করা হল, পাথরটি গৃহীত হল, নির্ধারিত স্থানে এনে বসানো হল এবং দেখা গেল এটি একেবারে নিখুঁতভাবে মিলে গেছে। ভবিষ্য দর্শনে যিশাইয়াকে দেখানো হয়েছিল যে এই পাথরটি খ্রিস্টের প্রতীক। তিনি বলেন,
স্বয়ং সেনাবাহিনীর প্রভুকে পবিত্র বলে মান্য করো, তাকেই তোমাদের ভয় হোক, তাকেই তোমাদের ভীতি হোক। তিনি হবেন এক অভয়াশ্রয়, কিন্তু ইসরায়েলের উভয় গৃহের জন্য তিনি হবেন হোঁচটের পাথর এবং আপত্তির শিলা, এবং জিরুসালেমের অধিবাসীদের জন্য ফাঁদ ও ফাঁস। আর তাদের মধ্যে অনেকে হোঁচট খাবে, পড়ে যাবে, চূর্ণবিচূর্ণ হবে, ফাঁদে পড়বে এবং ধরা পড়বে। ভবিষ্যৎবাণীমূলক দর্শনে প্রথম আগমনের সময় নিয়ে গিয়ে নবীকে দেখানো হয় যে খ্রিস্টকে দুঃখ, কষ্ট ও নানা পরীক্ষা সহ্য করতে হবে, যার প্রতীক ছিল সলোমনের মন্দিরে প্রধান কোনার পাথরের প্রতি করা আচরণ। অতএব প্রভু ঈশ্বর এই বলেন, দেখ, আমি সিয়নে ভিত্তিস্বরূপ একটি পাথর স্থাপন করছি, একটি পরীক্ষিত পাথর, এক মূল্যবান কোনার পাথর, এক নিশ্চিত ভিত্তি। যে বিশ্বাস করে সে তাড়াহুড়ো করবে না। আইজায়া 8:13-28:26।
অসীম প্রজ্ঞায় ঈশ্বর ভিত্তিপ্রস্তরটি বেছে নিলেন এবং নিজেই তা স্থাপন করলেন। তিনি একে নিশ্চিত ভিত্তি বললেন। সারা বিশ্ব তাদের বোঝা ও দুঃখ এতে রেখে দিতে পারে, এটি সেসব সবই বহন করতে সক্ষম, পূর্ণ নিরাপত্তায় তারা এর উপর নির্মাণ করতে পারে। খ্রিস্ট হলেন এক পরীক্ষিত প্রস্তর, যারা তার উপর ভরসা করে, তিনি তাদের কখনো নিরাশ করেন না, তিনি সব পরীক্ষা সহ্য করেছেন। তিনি আদামের অপরাধবোধের চাপ এবং তার বংশধরদের অপরাধবোধ সহ্য করেছেন এবং মন্দের শক্তির ওপর অধিক বিজয়ী হয়ে বেরিয়ে এসেছেন। প্রত্যেক অনুতপ্ত পাপীর নিক্ষিপ্ত বোঝা তিনি বহন করেছেন। খ্রিস্টে অপরাধবোধে পীড়িত হৃদয় স্বস্তি পেয়েছে। তিনি সেই নিশ্চিত ভিত্তি, যারা তার ওপর নির্ভর করে তারা পূর্ণ নিরাপত্তায় বিশ্রাম পায়। ঈশাইয়ার ভাববাণীতে খ্রিস্টকে একদিকে দৃঢ় ভিত্তি এবং অন্যদিকে আটকে পড়ার পাথর বলা হয়েছে। প্রেরিত পিতর পবিত্র আত্মার অনুপ্রেরণায় লিখে স্পষ্ট করে দেখিয়েছেন কাদের কাছে খ্রিস্ট একটি ভিত্তি প্রস্তর আর কাদের কাছে আপত্তির শিলা। যদি সত্যই তো মরা প্রভুর অনুগ্রহ আস্বাদ করে থাকো, যার কাছে তোমরা আসছো তিনি জীবন্ত পাথরের ন্যায়, যাকে মানুষরা সত্যিই প্রত্যাখ্যান করেছে কিন্তু ঈশ্বরের দ্বারা মনোনীত ও মূল্যবান, তোমরাও জীবন্ত পাথরদের মতো আত্মিক গৃহরূপে নির্মিত হচ্ছ, পবিত্র যাজকত্ব হয়ে যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য আত্মিক বলিদান অর্পণ করার জন্য। এই কারণেই শাস্ত্রে বলা আছে, দেখ, আমি সিয়নে এক নির্বাচিত মূল্যবান প্রধান কোণার পাথর স্থাপন করছি, আর যে তার উপর বিশ্বাস করে সে লজ্জিত হবে না। অতএব তোমাদের জন্য যারা বিশ্বাস কর তিনি মূল্যবান, কিন্তু যারা অবাধ্য, যে পাথরকে নির্মাতারা প্রত্যাখ্যান করেছিল সেটিই কোণার প্রধান পাথর হয়েছে, এবং হোঁচটের পাথর ও আঘাতের শিলা এমনকি তাদেরই জন্য যারা বাক্যে হোঁচট খায়, কারণ তারা অবাধ্য। ১ পিতর ২:৩-৮, যারা বিশ্বাস করেন তাদের জন্য খ্রিস্টই অটল ভিত্তি, তারা সেই শিলার ওপর পড়ে ভেঙে যায়। এখানে খ্রিস্টের প্রতি আত্মসমর্পণ ও তার প্রতি বিশ্বাসের কথাই বোঝানো হয়েছে। শিলার ওপর পড়ে ভগ্ন হওয়া মানে আমাদের আত্মধার্মিকতা ত্যাগ করা এবং শিশুর মতো বিনয়ে আমাদের অপরাধের জন্য অনুতপ্ত হয়ে তার ক্ষমাময় প্রেমে বিশ্বাস রেখে খ্রিস্টের কাছে যাওয়া। আর এইভাবেই বিশ্বাস ও আনুগত্যের দ্বারা আমরা খ্রিস্টকে আমাদের ভিত্তি করে জীবন গড়ে তুলি। এই জীবন্ত পাথরের ওপর ইহুদি ও অইহুদি উভয়েই নির্মাণ করতে পারে। এটাই সেই একমাত্র ভিত্তি যার ওপর আমরা নিরাপদে নির্মাণ করতে পারি। এটি সবার জন্য যথেষ্ট প্রশস্ত এবং সমগ্র বিশ্বের ভার ও বোঝা বহন করার মতো যথেষ্ট শক্তিশালী। আর জীবন্ত পাথর খ্রিস্টের সঙ্গে সংযুক্ত থাকার মাধ্যমে যারা এই ভিত্তির ওপর নির্মাণ করে তারা সবাই জীবন্ত পাথর হয়ে ওঠে। অনেকে নিজেদের প্রচেষ্টায় নিজেদের কেটে ছেটে মসৃণ করে, শোভিত করে তোলে, কিন্তু তারা জীবন্ত পাথর হতে পারে না, কারণ তারা খ্রিস্টের সঙ্গে সংযুক্ত নয়। এই সংযোগ ছাড়া কোনো মানুষই পরিত্রাণ পেতে পারে না। আমাদের অন্তরে খ্রিস্টের জীবন না থাকলে প্রলোভনের ঝড়ের মোকাবিলা করতে পারি না। আমাদের চিরন্তন নিরাপত্তা নির্ভর করে নিশ্চিত ভিত্তির ওপর আমরা নির্মাণ করছি কি না তার ওপর। আজ বহু মানুষ এমন সব ভিত্তির ওপর নির্মাণ করছে যেগুলো এখনও পরীক্ষিত নয়। যখন বৃষ্টি নামে, ঝড় তাণ্ডব চালায় এবং প্লাবন আসে, তখন তাদের ঘর ভেঙে পড়বে, কারণ তা চিরন্তন শিলা, প্রধান কর্ণশিলা খ্রিস্ট যীশুর ওপর প্রতিষ্ঠিত নয়। যারা বাক্যে হোঁচট খায় অবাধ্য হয়ে, খ্রিস্ট তাদের কাছে আপত্তির শিলা, কিন্তু নির্মাতারা যে পাথরটি অগ্রাহ্য করেছিল সেটিই কোণের শিরশিলা হয়েছে। অগ্রাহ্য করা সেই পাথরের মতো পৃথিবীতে তার মিশনে খ্রিস্ট অবহেলা ও অপমান সহ্য করেছিলেন। তিনি ছিলেন মানুষের দ্বারা তুচ্ছ ও পরিত্যক্ত, দুঃখের মানুষ এবং শোকে অভ্যস্ত, তাকে তুচ্ছ করা হয়েছিল আর আমরা তাকে মর্যাদা দিইনি। ১ ইসাইয়াহ ৫৩:৩, কিন্তু যে সময়ে তিনি মহিমাপ্রাপ্ত হবেন তা নিকটে ছিল। মৃতদের মধ্য থেকে পুনরুত্থানের মাধ্যমে তিনি শক্তিসহ ঈশ্বরের পুত্র বলে ঘোষিত হবেন, রোমান্স ১:৪। তার দ্বিতীয় আগমনে তিনি স্বর্গ ও পৃথিবীর প্রভু হিসেবে প্রকাশিত হবেন। যারা এখন তাকে ক্রুশবিদ্ধ করতে উদ্যত ছিলেন তারাই তার মহত্ত্ব স্বীকার করবে। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সামনে সেই পরিত্যক্ত পাথরই কোণের শিরশিলা হয়ে উঠবে, আর যার ওপর এটি পড়বে তাকে এটি গুঁড়ো করে দেবে। যারা খ্রিস্টকে প্রত্যাখ্যান করেছিল তারা শীঘ্রই তাদের শহর ও জাতির ধ্বংস দেখতে পাবে, তাদের মহিমা ভেঙে যাবে এবং বাতাসে ধুলোর মতো ছড়িয়ে পড়বে। আর ইহুদিদের ধ্বংস করল কি? সেটাই ছিল সেই শিলা, যার ওপর তারা যদি ভিত্তি স্থাপন করত সেটাই তাদের নিরাপত্তা হতো। এটা ছিল ঈশ্বরের মঙ্গলকে অবজ্ঞা করা, ধার্মিকতাকে ত্যাজ্য করা, করুণাকে তুচ্ছ করা। মানুষ নিজেদের ঈশ্বরের বিরুদ্ধে দাঁড় করাল এবং যা কিছু তাদের পরিত্রাণ হওয়ার কথা ছিল সবই তাদের বিনাশে পরিণত হল। জীবনের জন্য ঈশ্বর যা যা বিধান করেছিলেন তারা দেখল সেগুলোই তাদের কাছে মৃত্যুতে পরিণত হল। ইহুদিদের দ্বারা খ্রিস্টের ক্রুশবিদ্ধকরণের মধ্যে জিরুসালেমের ধ্বংস জড়িয়েছিল। ক্যালভারিতে প্রবাহিত রক্তই ছিল সেই ভার যা তাদেরকে এই জগতে এবং আগত জগতেও সর্বনাশের অতলে ডুবিয়ে দিল। তেমনই হবে সেই মহা অন্তিম দিনে যখন ঈশ্বরের অনুগ্রহকে প্রত্যাখ্যানকারীদের উপর বিচার নেমে আসবে। খ্রিস্ট, যিনি তাদের জন্য হোঁচটের শিলা, তখন তাদের কাছে প্রতিশোধের পর্বতরূপে প্রকাশিত হবেন। তাঁর মুখমণ্ডলের মহিমা, যা ধার্মিকদের জন্য জীবন, তা দুষ্টদের জন্য হবে ভস্মসাৎকারী অগ্নি। প্রেমকে প্রত্যাখ্যান ও অনুগ্রহকে তুচ্ছ করার ফলেই পাপী ধ্বংস হবে।
বহু উপমা ও বারবার সতর্কবাণীর মাধ্যমে যিশু দেখিয়েছিলেন ঈশ্বরের পুত্রকে প্রত্যাখ্যান করলে ইহুদিদের কী পরিণতি হবে। এই কথাগুলিতে তিনি সকল যুগের সেই সকল মানুষকেই সম্বোধন করছিলেন যারা তাকে তাদের মুক্তিদাতা হিসেবে গ্রহণ করতে অস্বীকার করে। প্রতিটি সতর্কবাণী তাদেরই জন্য। অপবিত্রকৃত মন্দির, অবাধ্য পুত্র, অবিশ্বস্ত ভাড়াটিয়া কৃষকেরা, অবজ্ঞাকারী নির্মাতারা, এই সবের সমতুল্য প্রতিরূপ প্রত্যেক পাপীর অভিজ্ঞতায় দেখা যায়। সে যদি অনুতাপ না করে, তারা যে সর্বনাশের পূর্বাভাস দিয়েছিল তাই তার ওপর আসবে। ডিজায়ার অফ এজেস 597-260।
আমরা এটি পরবর্তী নিবন্ধে চালিয়ে যাব।